আজ রাতের আমার বিষয় হল যুদ্ধে জয়লাভের জন্য প্রার্থনাকে অস্ত্র হিসেবে বোঝা। তাই যুদ্ধে জয়লাভের জন্য প্রার্থনাকে অস্ত্র হিসেবে বোঝা। তুমি জানো, যুদ্ধ করার জন্য একটি যুদ্ধ আছে, এবং একজন পরিচারক হিসেবে তোমাকে তা বুঝতে হবে, কারণ সেখান থেকেই এটি শুরু হয়। ধর্মগ্রন্থ বলে, যেমন ভালো সৈন্যরা কঠোরতা সহ্য করে, এবং তারপর গীতসংহিতা 74:20 পদে ধর্মগ্রন্থ বলে, চুক্তির প্রতি শ্রদ্ধা রাখো, কারণ পৃথিবীর অন্ধকার স্থানগুলি নিষ্ঠুরতার আবাসস্থলে পূর্ণ। পৃথিবীর অন্ধকার স্থানগুলি, যেখানে সুষমাচার প্রবেশ করেনি, সেগুলি নিষ্ঠুরতায় পূর্ণ। এগুলো পৃথিবীর অন্ধকার স্থান, নিষ্ঠুরতা, এমন জায়গা যেখানে শয়তানরা মানুষের জীবনকে কৌশলে ব্যবহার করে এবং ধ্বংস করে এবং ঈশ্বরের মঙ্গল থেকে মানুষকে বঞ্চিত করে। আর যখন তুমি সেন্ট লুক 11:23 পদে পড়ো, আমি বার্তার অনুবাদ পড়ছি, এবং তাতে বলা হয়েছে, এটা যুদ্ধ এবং এর কোন নিরপেক্ষ ভিত্তি নেই। যদি তুমি আমার পক্ষে না থাকো, তাহলে তুমি শত্রু। যদি তুমি সাহায্য না করো, তাহলে তুমি পরিস্থিতি আরও খারাপ করছো। যদি তুমি খুশি না হও, তাহলে তুমি পরিস্থিতি আরও খারাপ করছো। বলে এটা যুদ্ধ। যুদ্ধ আছে। আমরা একটি রাজ্যের অন্তর্ভুক্ত, ঈশ্বরের রাজ্য, এবং আমরা এগিয়ে যাচ্ছি। এই রাজ্যে বিস্তার, সম্প্রসারণ এবং দখলের উদ্দেশ্যে। এটাই সারমর্ম, এবং সুষমাচারের প্রতিটি পরিচারককে এটি বুঝতে হবে, এবং রাজ্য সম্প্রসারণের এই উদ্দেশ্য সম্পর্কে থাকতে হবে, এবং এখান থেকেই পুনঃপরিচর্যা শুরু হয়। আমি দ্রুত আমাদের নিয়ে আলোচনা করব যুদ্ধ বোঝার 7টি মূল বিষয়, কারণ আমাদের যুদ্ধ বুঝতে হবে, অথবা প্রথমে জানতে হবে যে একটি যুদ্ধ আছে। যুদ্ধ বুঝতে হবে, তারা প্রার্থনা দেখবে, তাই 7টি মূল বিষয়, যার মধ্যে প্রথমটি হল বুঝতে হবে যে রাজ্য একটি আধ্যাত্মিক রাজ্য। আমরা একটি রাজ্যের অন্তর্ভুক্ত, এবং এই রাজ্য একটি আধ্যাত্মিক রাজ্য, একটি পবিত্র রাজ্য। এখন সেন্ট জোহনের 18:10 পদে বলা হয়েছে, যীশু বলেছেন, আমার রাজ্য এই জগতের নয়। যদি তা হতো, তাহলে আমার দাসেরা ইহুদি নেতাদের দ্বারা আমার গ্রেপ্তার রোধ করার জন্য লড়াই করত। কিন্তু এখন আমার রাজ্য অন্য জায়গা থেকে। এটি বলে, আমার রাজ্য এই জগতের নয়। আমরা একটি আধ্যাত্মিক রাজ্যের অন্তর্ভুক্ত, এবং আমরা যে রাজ্যের অন্তর্ভুক্ত, তাই আমাদের প্রথমে বুঝতে হবে রাজ্যটি আধ্যাত্মিক, এবং আমরা একটি আধ্যাত্মিক রাজ্যের অন্তর্ভুক্ত। আর তারপর সেই দ্বিতীয় বিন্দুতে, প্রতিপক্ষ হল আধ্যাত্মিক। এটা শারীরিক নয়, এটা আধ্যাত্মিক। আমাদের একজন প্রতিপক্ষ আছে, আমাদের একজন শত্রু আছে, সে আধ্যাত্মিক। রাজ্য আধ্যাত্মিক, প্রতিপক্ষ হল আধ্যাত্মিক। ইফিসীয় 6:12 বলে, কারণ আমরা রক্তমাংসের বিরুদ্ধে লড়াই করি না, বরং রাজত্বের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, এই জগতের অন্ধকারের শাসকদের বিরুদ্ধে, উচ্চস্থানে আধ্যাত্মিক দুষ্টতার বিরুদ্ধে লড়াই করি। এখন তিনি এই আধ্যাত্মিক প্রতিপক্ষদের বিভিন্ন শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছেন। এটি বলে, আম রাজত্ব, ক্ষমতা, অন্ধকারের শাসক, এবং আধ্যাত্মিক দুষ্টতা, দুষ্ট আত্মা, দুষ্ট আত্মা। এরা হল প্রতিপক্ষ। প্রতিপক্ষ হল শয়তান। শয়তান হল আধ্যাত্মিক। আমরা কেবল বিভিন্ন শ্রেণী, রাজত্ব, ক্ষমতা, অন্ধকারের শাসক এবং আধ্যাত্মিক দুষ্টতা সম্পর্কে পড়েছি। তাই আমরা প্রথমেই বলতে চাই যে আমরা খ্রিস্টান হিসেবে একটি যুদ্ধে লিপ্ত। আপনি একজন সৈনিক, এবং একজন ভালো সৈনিক হিসেবে আপনাকে কঠোরতা সহ্য করতে হবে এবং সৈনিক হিসেবে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের রাজ্যের। এটি একটি আধ্যাত্মিক রাজ্য এবং প্রতিপক্ষ হল আধ্যাত্মিক। আর তাহলে যুদ্ধ নিজেই কোন শারীরিক যুদ্ধ নয়, যুদ্ধ আধ্যাত্মিক। দ্বিতীয় করিন্থীয় অধ্যায় ১০:৩। কারণ আমরা মাংসে চলি কিন্তু মাংসের অনুসারী যুদ্ধ করি না। পৃথিবী আধ্যাত্মিক, আমরা শারীরিক অঞ্চলের জন্য লড়াই করছি না, বরং মানুষ ও জাতির আত্মার জন্য লড়াই করছি। আমরা আত্মার রাজ্যে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা ঈশ্বরের ঐশ্বরিক উদ্দেশ্যের বিরুদ্ধে এটি নিয়ন্ত্রণ করার জন্য বাতাসে কাঠামো স্থাপন করেছে। এই কারণেই ঈশ্বর আমাদের পবিত্র আত্মার শক্তি দিয়েছেন, যীশুর নামের কর্তৃত্ব, এই মন্দ লোকদের দমন করার জন্য, শয়তানদের তাড়ানোর জন্য, এবং এটিই আমাদের কর্তৃত্ব। যদি আপনি পড়েন, আপনি এটি মথি অধ্যায় ১৬ এবং পদ নম্বর ১৮ লিখতে পারেন এবং তারপরে আপনি জিরমীয় ৫১ এবং পদ ২০ লিখতে পারেন এবং আপনিও লিখতে পারেন, আপনি পদ লিখতে পারেন মার্ক অধ্যায় ১৬ পদ ১৭। শুধু এগুলো লিখে রাখো, আমাদের কর্তৃত্ব দেখায়, কিন্তু বুঝতে পারো যে আমরা জাতির জন্য লড়াই করছি, আমরা মানুষের আত্মার জন্য লড়াই করছি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আত্মার রাজ্যে স্থাপন করা কাঠামোর বিরুদ্ধে, যা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে এবং এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য ঈশ্বরের ঐশ্বরিক উদ্দেশ্যের বিরুদ্ধে। তাই আমরা আধ্যাত্মিক প্রাণী, আমরা আধ্যাত্মিক মানুষ, এবং আমরা একটি আধ্যাত্মিক রাজ্যের অন্তর্ভুক্ত এবং প্রতিপক্ষ আধ্যাত্মিক, যুদ্ধ আধ্যাত্মিক। তাই আমাদের এটি বুঝতে হবে এবং তারপর চতুর্থ নম্বর, অস্ত্রগুলি আধ্যাত্মিক। দ্বিতীয় কোরেটাস অধ্যায়ের ১০ আমি চতুর্থ পদ থেকে পড়ছি, এবং এটি বলে যে আমাদের যুদ্ধের অস্ত্রগুলি পারে না, এর অর্থ হল তারা মানুষের তৈরি নয়, কিন্তু তারা ঈশ্বরের মাধ্যমে শক্তিশালী, দুর্গ ভেঙে ফেলার জন্য, কল্পনা এবং প্রতিটি উচ্চ জিনিসকে ধ্বংস করার জন্য যা ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে সাজানো, এবং খ্রিস্টের আনুগত্যের জন্য প্রতিটি চিন্তাকে বন্দী করে আনার জন্য। আমাদের অস্ত্রগুলি মনুষ্যনির্মিত নয়, তারা শারীরিক নয়, কিন্তু তারা শক্তিশালী। ঈশ্বর ঈশ্বরের বাক্য বলার মাধ্যমে পরাক্রমশালী, দুর্গ ধ্বংস করার জন্য ঈশ্বরের বাক্য বলার মাধ্যমে তারা শক্তিশালী। আমাদের অস্ত্র আছে, আমরা খালি নই, আমরা সৈনিক, আমাদের অস্ত্র আছে, এবং আমাদের অস্ত্র হল আধ্যাত্মিক অস্ত্র, এবং এই অস্ত্র দিয়ে আমরা কল্পনাকে ধ্বংস করি, এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে যা কিছু, প্রতিটি উচ্চ জিনিস। তারপর পঞ্চমটি, যুদ্ধ মানুষের আত্মা এবং প্রতিষ্ঠা সম্পর্কে, মানবজাতির জন্য ঈশ্বরের ঐশ্বরিক ইচ্ছা। এটি মনে রাখবেন, আপনি জানেন যে প্রতিটি যুদ্ধই অঞ্চল সম্পর্কে, এটি অন্যের দখল বা দখল করা বা নিজের ভূমি বজায় রাখার বিষয়ে, এবং সুষমাচারের পরিচারক হিসাবে আপনার বুঝতে হবে যে গির্জা একটি অগ্রসরমান রাজ্য, গির্জা একটি অগ্রসরমান রাজ্য, আমাদের একজন প্রতিপক্ষ আছে, এবং যুদ্ধ মানুষের আত্মার জন্য। আমরাই যাদের উপর ঈশ্বর নির্ভর করেন, আমরাই যাদের সজ্জিত করা হয়েছে, আমরাই অস্ত্রধারী, আমরাই সেই দৃষ্টিভঙ্গির অধিকারী যাদের ঈশ্বরের ইচ্ছা প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে রেখে যাওয়া হয়েছে। আমাদের এমন এক প্রতিপক্ষ আছে যাকে ধ্বংস করার এবং ঈশ্বরের ঐশ্বরিক উদ্দেশ্যের বিরুদ্ধে কাজ করার জন্য বলা হয়। এই কারণেই আমরা এখানে আছি, এবং এটাই হল পৃথিবীর মূল লক্ষ্য। শাস্ত্র বলে, ঈশ্বরের পথ হল সমস্ত মানুষকে রক্ষা করা এবং সত্যের জ্ঞানে আসা, এবং আমরা এটাই হল মানুষের আত্মার জন্য, মানুষের আত্মার জন্য উদ্বিগ্ন, উদ্বিগ্ন, কারণ ঈশ্বরের পথ হল প্রতিটি মানুষকে রক্ষা করা। তোমরা জানো আমরা শেষ সময়ে আছি, এটিই শেষ সময়, এটিই শেষ পর্যায়, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গির্জার ইতিহাসে এবং এই বছর যেমন আমাদের বলা হয়েছে যে ঈশ্বরের আধ্যাত্মিক মানুষ আমাদের নির্দেশ দিয়েছেন, এই বছর আমরা সম্পূর্ণরূপে সুষমাচার প্রচার করব এবং তা সম্পন্ন করব প্রভু যীশুর প্রশংসা করব। ৬ নম্বর, আমরা সৈনিক এবং সৈনিক হিসেবে আমরা দুটি জগতে বাস করি। আমরা দুটি জগতে বাস করি যেখানে আমরা আত্মার রাজ্য থেকে জিনিসগুলি নিয়ন্ত্রণ করি, যদিও আমরা প্রান্তে থাকি। নিয়ন্ত্রণ আছে আত্মার রাজ্যে, কর্তৃত্বের রাজ্যের উপর আমাদের কর্তৃত্ব আছে। ২ কুরিন্থীয় ১০:৩ বলে, কারণ যদিও আমরা মাংসে চলি তবুও মাংসের অনুসারী নই। আর তারপর ৭ নম্বরে, কৌশলগুলি আধ্যাত্মিক। আপনি ইফিসীয় ৬:১৩-২০ পদ পর্যন্ত এটি পড়তে পারেন। এটি সেই সম্পর্কে সমস্ত বিবরণ দেয়। এবং এখন এটি আমাদের প্রার্থনার দিকে নিয়ে যায়, যা একটি অস্ত্র এবং বিশ্বজয়ের জন্য একটি ঐশ্বরিক কৌশল। এখন ২ কুরিন্থীয় ১০:৩-৫ এবং যাকোব ৫:১৬ পদ, অ্যাম্প্লিফাইড ক্লাসিক। আমি যাকোব ৫:১৬ পড়ব এবং এটি বলে, একে অপরের কাছে স্বীকার করো, অতএব তোমাদের দোষ, তোমাদের ভুল, তোমাদের মিথ্যা পদক্ষেপ, তোমাদের অপরাধ, তোমাদের পাপ, এবং একে অপরের জন্য প্রার্থনা করো যাতে তোমরা সুস্থ হতে পারো এবং মন ও হৃদয়ের আধ্যাত্মিক সুরে পুনরুদ্ধার করতে পারো। একজন ধার্মিক ব্যক্তির আন্তরিক হৃদয়পুষ্ট অব্যাহত প্রার্থনা অসাধারণ শক্তি উপলব্ধ করে, তার কাজে গতিশীল। ওহবাহ, এর অর্থ হল প্রতিবার আমরা প্রার্থনা করলে এটি আমাদের কিছু দেখায়। আমরা কি করতে পারি? প্রার্থনার মাধ্যমে আমরা কি করতে পারি? এটি আন্তরিক অব্যাহত প্রার্থনা বলে। এটি মধ্যস্থতার কথা বলে। একজন ধার্মিক ব্যক্তির প্রার্থনা অসাধারণ শক্তি প্রদান করে এবং এই শক্তি গতিশীল এবং কাজ করে। আমরা প্রার্থনার মাধ্যমে সবকিছু পরিবর্তন করি। এই পৃথিবীতে আমরা সবকিছু পরিবর্তন করি। প্রতিবার আমরা প্রার্থনা করি, আমরা অসাধারণ শক্তি প্রদান করি। আমরা ধার্মিক যখন আমরা প্রার্থনা করি তখন তিনি আমাদের শোনেন। আমাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে, আমাদের ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা শক্তিতে পরিপূর্ণ, এবং যখন আমরা কথা বলি আমরা পরিবর্তন আনার জন্য শক্তিশালী শব্দ প্রকাশ করি, আমরা আদেশ প্রদান করি, আমরা যীশু খ্রিস্টের নাম ব্যবহার করে কর্তৃত্ব প্রাপ্ত হই। তাই প্রার্থনার স্থানে যখন আমরা প্রার্থনা করি আমরা শক্তি প্রদান করি। তাই প্রতিবার আমরা প্রার্থনা করি আমরা অসাধারণ শক্তি প্রদান করি, যা তার কার্যকারিতায় গতিশীল, এবং এর অর্থ হল আমাদের প্রার্থনায় উৎপন্ন বা উৎপন্ন ঈশ্বরের শক্তি বহুমুখী এবং কার্যকর। এটি স্থির নয়, এটি যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেয় এবং তা কাটিয়ে ওঠে। এটাই হল, এবং আপনার মনে এটি আছে। এটি আমাকে ৪ ধরনের প্রার্থনার দিকে নিয়ে যায়, যা সম্পর্কে ১ তিমোথী ২:১ আলোচনা করা হয়েছে, এবং এটি হল ১ তিমোথী ২:১-৪ আয়াতের প্রার্থনার প্রার্থনা, যেখানে বলা হয়েছে, অতএব সকল মানুষের জন্য প্রথমে প্রার্থনা মধ্যস্থতা এবং ধন্যবাদ প্রদান করার জন্য উৎসাহিত করুন। এখন এখানে প্রার্থনা, বিনতি, প্রার্থনা, মধ্যস্থতা এবং ধন্যবাদ প্রদানের ধরন উল্লেখ করা হয়েছে। শাস্ত্রে প্রার্থনার এই বিভাগগুলি রয়েছে। ইফিসীয় ৬:১৮ দেখুন, যেখানে বলা হয়েছে, এবং সকল স্থানে সকল ধরনের প্রার্থনা এবং অনুরোধ সহ আত্মায় প্রার্থনা কর। প্রতিবার আমরা যখন প্রার্থনা করি, তখন আমরা আত্মায় প্রার্থনা করি। প্রার্থনা, প্রার্থনা, মধ্যস্থতা এবং ধন্যবাদ প্রদান। এই সমস্ত বিবরণে যাওয়ার জন্য আমাদের সময় নেই, তবে জেনে রাখুন যে আমাদের বিভিন্ন ধরনের প্রার্থনা রয়েছে। এবং যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা প্রার্থনা করি বেশিরভাগ ক্ষেত্রে আত্মায়। এখন আমি আপনাকে পাঁচটি মূল বিষয় মনে রাখতে চাই, তিনটিতে আমাদের জাতির জন্য বা জাতির জন্য উল্লেখ করুন। এক নম্বর, শত্রুর প্রকৃতি বুঝুন। আপনি জানেন যে আমরা ইফিসীয় অধ্যায় ৬ এবং ১২ পদ পড়েছি এবং এটি বলে, আমরা মাংস ও রক্তের বিরুদ্ধে নয় বরং রাজত্বের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে লড়াই করি, অন্ধকারের বিরুদ্ধে, এই পৃথিবী উচ্চস্থানে আধ্যাত্মিক দুষ্টতার বিরুদ্ধে। এবং তারপর এক করিন্থীয় অধ্যায় ১৬ পদ ৩২ এ পৌল এই কথা বলেন, কারণ আমি ইফিসে সাদা পশুদের সাথে মানুষের আশা ছাড়া আর কিছুই নিয়ে লড়াই করেছিলাম, আমার কি লাভ হয়েছে? যদি মৃতেরা পুনরুত্থিত না হয়, তাহলে আসুন আমরা খাই এবং পান করি, কারণ আগামীকাল মারা যাবে। এটি চতুর্থ বন্য পশুর কথা বলে, যা আধ্যাত্মিক যুদ্ধের কথা বলে। এটি প্রাণীদের মতো শারীরিক পশুদের কথা নয়, বরং এটি আধ্যাত্মিক উহ দুষ্টতার কথা বলে, আধ্যাত্মিক প্রাণী যারা মাংসের বিরুদ্ধে নয় বরং রাজত্বের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে, অন্ধকারের শাসকদের বিরুদ্ধে এবং আধ্যাত্মিক দুষ্টতা, দুষ্ট আত্মাদের বিরুদ্ধে লড়াই করে। তাই শত্রুর প্রকৃতি বুঝতে হবে। এবং তারপর দ্বিতীয় জিনিসটি আপনাকে লক্ষ্য করতে হবে, আত্মায় আরও। এক করিন্থীয় অধ্যায় ১৪ পদ ২ এ বলা হয়েছে, আমরা, কারণ যে ব্যক্তি অজানা ভাষায় কথা বলে, সে মানুষের সাথে কথা বলে না, কিন্তু ঈশ্বরের সাথে কথা বলে, কারণ কেউ তাকে বোঝে না, তবে আত্মায় সে রহস্যের কথা বলে। আমরা আত্মায় প্রার্থনা করি। ঈশ্বরের একজন মানুষ প্রভুকে আমাদের সাথে ভাগ করে নিয়েছিলেন, যখন তিনি আগে আমাদের সাথে ভাগ করে নিচ্ছিলেন। আমরা আত্মায় প্রার্থনা করি, সকল প্রকার প্রার্থনা, কিন্তু আত্মায় প্রার্থনা করি কারণ যখন আমরা আত্মায় প্রার্থনা করি, যখন আপনি আত্মায় প্রার্থনা করেন, তখন আপনার আত্মায় প্রার্থনা করে। আপনার আত্মায় প্রার্থনা করে এবং আপনি যে ভাষাটি বলছেন তা কেবল ঈশ্বরই বোঝেন। এটি ঈশ্বরের ভাষা যা আমাদের তাঁর সাথে কথা বলার জন্য দেওয়া হয়েছে। এটি একটি কঠিন নীতি। তাই যখনই আমরা প্রার্থনা করি, আমরা আত্মায় আরও প্রার্থনা করি। প্রশিক্ষণমূলক আলোচনা খুবই অত্যন্ত অপরিহার্য, কারণ এমন কিছু জিনিস আছে যা আপনার মানুষের বোধগম্যতার বাইরে। কিন্তু যখন আপনি আত্মায় প্রার্থনা করেন, তখন আপনি রহস্যের কথা বলছেন, আপনি ঈশ্বরের গভীর রহস্যের কথা বলছেন, আপনি সেই পরিস্থিতি বা সেই অবস্থা সম্পর্কে ঈশ্বরের জ্ঞানের কথা বলছেন। এবং তাই আত্মায় প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। মধ্যস্থতা করার ক্ষেত্রে, আমাদের জাতির জন্য প্রার্থনা করার ক্ষেত্রে বা আমাদের শহর, আমাদের শহর এবং মানুষের জন্য প্রার্থনা করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এবং মানুষের আত্মার জন্য প্রার্থনা করব। এটি পৃথিবী। আমাদের পৃথিবীকে জয় করতে হবে। এবং তারপর তৃতীয় বিষয়টি হল প্রচলিত প্রার্থনায় নিযুক্ত হওয়া। প্রচলিত প্রার্থনায় নিযুক্ত হওয়া। তুমি জানো, পঞ্চম অধ্যায়ে আমরা যেখানে পড়ি সেখানে অবিরাম, আন্তরিক এবং আন্তরিক অব্যাহত প্রার্থনার কথা বলা হয়েছে। এটি মধ্যস্থতামূলক প্রার্থনাকে বোঝায়। যখন আমরা অন্যদের জন্য ফাঁকে দাঁড়াই, তখন এটি একটি অবিরাম প্রার্থনা, এটি একটি একক প্রার্থনা নয়, এটি একটি প্রার্থনা যা আমরা প্রার্থনা করি এবং আমরা জোর দিয়ে থাকি এবং আমরা এটি চালিয়ে যাই। এবং তাই এটি এত গুরুত্বপূর্ণ যে আমাদের এটি মনে রাখা উচিত। রোমীয় অধ্যায় ৮ পদ ২৮ বলে, একইভাবে আত্মা আমাদের দুর্দশাগ্রস্তদেরও সাহায্য করে, কারণ আমরা জানি না যে আমাদের কি প্রার্থনা করা উচিত, কিন্তু আত্মা আমাদের জন্য আর্তনাদ করে মধ্যস্থতা করেছে যা পরিবর্তন করা যাবে না। আপনার জাতির জন্য, আপনার শহরের জন্য প্রার্থনার মাধ্যমে বিশ্ব জয় করা হবে তীব্র কান্না, গভীর দীর্ঘশ্বাসের মাধ্যমে। এবং এটি কারণ আপনি আত্মার মধ্যে কিছুর জন্য লড়াই করছেন। চতুর্থ নম্বর, অবিরাম প্রার্থনা করুন। উহ পঞ্চম এবং ১৭ অধ্যায় বলে, বিরামহীন প্রার্থনা করুন। আমরা থামি না। আমরা সকালে প্রার্থনা করি, আমরা রাতে প্রার্থনা করি, আমরা সর্বদা প্রার্থনা করি। প্রতিটি সুযোগই একটি জীবনধারা। আমরা যা করতে চাই তা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা অবিরাম প্রার্থনা করি, যতক্ষণ না পরিবর্তনগুলি প্রভাবিত হয়। আমরা থামি না। আমরা এটি চালিয়ে যাই এবং আমরা প্রার্থনা করে চলি। এটি মধ্যস্থতাকারী। আমরা এটি চালিয়ে যাই, অবিরাম প্রার্থনা করি, এবং অবশেষে যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনায় ভবিষ্যৎবাণীমূলক শব্দ ব্যবহার করুন। প্রার্থনায় ভবিষ্যৎবাণীমূলক শব্দ ব্যবহার করুন। এটি মূল এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩১ বলে, কারণ প্রভুর কণ্ঠস্বরের মাধ্যমে আসিরিয়ানদের পরাজিত করা হবে, যা ক্ষয় দিয়ে মসৃণ করে। প্রভুর কণ্ঠস্বরের মাধ্যমে আসিরিয়ানদের পরাজিত করা হবে, তাদের কেটে ফেলা হবে, লাঠি দিয়ে আঘাত করা হবে। আপনার কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। তিনি কথা বলেন। যখন আমরা তাঁর বাক্য গ্রহণ করি এবং তাঁর বাক্য দিয়ে প্রার্থনা করি এবং ঘোষণা করি এবং ভবিষ্যৎবাণী করি, তখন আমরা তাঁর বাক্য উচ্চারণ করি ঈশ্বরের কথার মতোই। এবং এগুলি পরিস্থিতি পরিবর্তন করতে পারে, যা আমাদের শহর, আমাদের দেশ, আমাদের জাতিকে পরিবর্তন করতে পারে এবং আমাদের জাতির জন্য ঈশ্বরের ঐশ্বরিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। আমি এই কথা দিয়ে শেষ করব। তুমি জানো, একজন ঈশ্বরের লোক কিছু বলেন, আমি তার কথা পড়তে চাই, যা একজন ঈশ্বরের লোক যখন আপনার জাতির জন্য কাজ করতে এবং প্রার্থনার মাধ্যমে জয়লাভ করার সাথে সম্পর্কিত তখন কি বলেছিলেন তার একটি উদাহরণ আমি উদ্ধৃত করছি। তিনি বলেন, তুমি জানো, তোমাকে জানতে হবে যে তুমি আসলে তোমার শহর সম্পর্কে, তোমার রাজ্য সম্পর্কে এবং তোমার দেশের জন্য কিছু করতে পারো। আমরা চিরন্তন সত্যের রক্ষক। আমরা ঈশ্বরের শান্তি এবং অনুগ্রহের রক্ষক। তিনি আমাদের এখানে এর জন্য রেখেছেন এবং আমাদের আমাদের স্থান হারানো উচিত নয়। তাঁর প্রতি আমাদের এই আস্থা আছে যে আমরা যদি তাঁর ইচ্ছা অনুসারে কিছু চাই, তিনি আমাদের তা শুনবেন। তাই আমাদের উপবাস এবং প্রার্থনার মাধ্যমে আমরা পবিত্র আত্মার শক্তিতে যে কোনো কিছু পরিবর্তন করতে পারি। ঈশ্বরের একজন মানুষ বলেছিলেন, এবং তিনি বলেছেন যে শাস্ত্র আমাদের বলে যে আমাদের খ্রিস্টের কাছ থেকে কর্তৃত্ব আছে। আমরা যে কোনো কিছু করতে পারি এবং পৃথিবীতে তাঁর ইচ্ছা পূরণ করতে পারি, এবং আমরা ঠিক তাই করছি। আমরা আব্রাহামের বংশধর, তাই আমরা বলি যথেষ্ট হয়েছে। তাই যখন আমরা বলি যথেষ্ট হয়েছে, তখন আমাদের অর্থ এটাই। যিশাইয়ে ৪৯ পদ ৮ বলা হয়েছে, আমার নামে তুমি এটা করবে, শয়তানদের তাড়িয়ে দাও, এটা করার সময় এসেছে। তোমরা যেখানেই আছো ঈশ্বরের লোক, প্রতিটি সম্প্রদায় যেখানে গির্জা আছে, তোমাদের এখনই এটা শিখতে হবে। তোমরা যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের লোক হিসেবে একত্রিত হও এবং সেই অঞ্চলে প্রার্থনা করা ভূতদের, শয়তানদের তাড়িয়ে দিতে শুরু করো। তোমরা বলো, আমরা তোমাদের বেঁধে রাখি এবং যীশুর নামে তোমাদের তাড়িয়ে দিই। আমরা মানুষের উপর তোমার প্রভাবের কথা বলি, তোমরা ফলাফল দেখতে পাবে। আমি জানি, কারণ আমি এটি ব্যবহার করেছি। তোমরা আশ্চর্যজনক ফলাফল দেখতে পাচ্ছ, আর তা তোমাদের বিশেষ ভালোবাসায় ঈশ্বরের মানুষ রেভারেন্ড ড. ক্রিস জাগলুমের কাছ থেকে এসেছে। অবশেষে আমি এই শাস্ত্রপদ যিশাইয়া 62:6-7 পদ গ্রহণ করছি। এতে বলা হয়েছে, হে জেরুজালেম, তোমার কথায় আমি যা বলেছি তা বলেছি। হে জেরুজালেম, আমরা কখনো চুপ থাকব না। তোমরা যারা প্রভুর কথা উল্লেখ করো, চুপ করে থেকো না এবং তাকে বিশ্রাম দিও না যতক্ষণ না তিনি জেরুজালেমকে প্রতিষ্ঠা করেন এবং যতক্ষণ না তিনি পৃথিবীর প্রশংসা করেন। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমরা যা করি এবং আমাদের যা করতে হবে। ঈশ্বরের মহিমা এই পৃথিবীকে পূর্ণ না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। ঈশ্বরের মহিমার জ্ঞান আমাদের জাতিকে পূর্ণ করে। যতক্ষণ না আমাদের জাতিতে ঈশ্বরের ইচ্ছা প্রতিষ্ঠিত হয়, আমরা এই কাজ চালিয়ে যাব যতক্ষণ না আমরা মানুষকে শয়তানের শৃঙ্খল থেকে উদ্ধার করি। আমরা বিশ্রাম নেব না, আমরা এটি চালিয়ে যাব। আমরা সকালে প্রার্থনা করব, আমরা রাতে প্রার্থনা করব, জেনে যে আমরা প্রার্থনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি, যাতে মানুষ মানুষকে মুক্ত করতে পারে, শত্রুর হাত থেকে জাতিকে মুক্ত করতে পারে, দুষ্টের হাত থেকে, যে শত্রু মানুষকে ঈশ্বরের মঙ্গল থেকে বঞ্চিত করে প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা কর। এবং তাই আমরা এটি করব এবং এটি চালিয়ে যাব। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা কর, ঈশ্বরের প্রশংসা কর। আবারও আমি আমার বাবা এবং আমার জীবন কোচ রেভারেন্ড ড. ক্রিস ইয়াগলম্বেকে অনেক ধন্যবাদ জানাতে চাই। পাস্টার, সারা বিশ্বের সেসব মানুষের সাথে এই বক্তৃতাগুলি ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুব কৃতজ্ঞ। আপনাকেও ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার উপহার দেওয়ার জন্য দয়া করে আপনার স্ক্রিনে প্রদর্শিত নম্বরগুলি অনুসরণ করুন।